চার দিকে হোক প্রসার নেকির দোয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير। إذا سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير؟ قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। ألا يعلم من خلق وهو اللطيف الخبير؟ هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন নাতে রাসুল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিল করার জন্য সম্ভব হলে দুজন হয়ে বসে, দৃষ্টিকে নত রেখে মদিনা মনোরার দিকে ধ্যান করে। সবাই মিলেমিশে নাতে রাসুল পর্ব শুনব ইনশা আল্লাহুল কারিম।
সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন পড়ুন, সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন। হাম বি মদিনে যায়েঙ্গে, আজ নহীঁ তো কল সহি, হাম বি মদিনে যায়েঙ্গে, কল সহি। আকা হমেঁ বুলায়েঙ্গে প্যারে, আকা হমেঁ বুলায়েঙ্গে, আজ নহীঁ তো কল সহি। পড়ুন সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন। বড় আশাজে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমি ও হজে যাব, নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল আমার, আমি কে মনে যাব, বড় আশা যে মনে আমি ও হজে যাব, বসে কাঁদিনি জনে আমি ও হজে যাব, নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল আমার, আমি কে মনে যাব, মোরে ডাক হে খোদা আমি ও হজে যাব, মোরে ডাক হে খোদা আমি ও হজে যাব, মৌকা গিয়ে করব আমি কাবার তাওয়া, গিয়ে করব আমি কাবার তাওয়াব, কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনামাফ, কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনামাফ, মোরে ডাক হে সাজে মনে আমি ও হজে যাব, বড় আশাজে মনে আমি ও হজে যাব, সাদা ইহরাম পরে আমি যাব আরাফাত, সাদা ইহরাম পরে আমি যাব আরাফাত, আরশে থাই গিয়ে ফকির বেশে করব মোনাজাত, সে থাই গিয়ে ফকির বেশে করব মোনাজাত, সেদিন কবে আসিবে, সেদিন কবে আসিবে, সেদিন কবে আসিবে, আমি কবে যে যাব, বড় আশা যে মনে আমি ও যে যাব, বড় আশা যে মনে আমি ও যে যাব, কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্তর, কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্তর, কবে তাহার শীতল হাওয়ায় জোড়াব অন্তর, কবে তাহার শীতল হাওয়ায় জোড়াব অন্তর, ও বুঝ মন তো বুঝে না, ও বুঝ মন তো বুঝে না, ও বুঝ মন তো বুঝে না, তারে কেমনে বুঝাব, মোরে ডাক হে খোদা আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও মৌকা থেকে যাব আমি সোনার মদিনা, মৌকা থেকে যাব আমি সোনার মদিনা, সবুজ গুম্বজ দেখে মন পাবে সান্ত্বনা, সবুজ গুম্বজ দেখে মন পাবে সান্ত্বনা, আমার মনের বেদনা, আমার মনের বেদনা, আমার মনের বেদনা, আমি তারে শোনাব, বড় বাসা যে মনে আমি ও যে যাব, বড় আশা যে মনে আমি যাব, প্রিয় নবীর কাছে আমি করব আবেদন, প্রিয় নবীর কাছে আমি করব আবেদন, এই মদিনায় আসে যেন এই পাপীর মরণ, প্রিয় নবীর কাছে আমি করব আবেদন, এই মদিনায় আসে যেন এই পাপীর মরণ, তোমার শাফাত পেলে, তোমার শাফাত পেলে আমি জান্নাতে যাব, বড় আশা যে মনে আমি ও যে যাব, বড় আশা যে আমিও হজে যাব, নাই কো নো সম্বল আমার, নাই কো নো সম্বল আমার, আমি কে মনে যাব, মোরে ডাক হে খোদা আমিও হজে যাব, বড় আশা যে মনে আমি ও হজে যাব, বসে কাঁদি নির্জনে আমি ও হজে যাব।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله আসুন আমরা আজকের ইজতেমার বয়ানের শুরুতেই দুরুদ শরীফ পাঠ করার যে ফজিলত রয়েছে সে সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একদিনে 1000 বার দুরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার নিজের স্থান দেখে নেয়। কত বড় সৌভাগ্যের বিষয় যে আমরা দুনিয়াতে আমরা আমাদের জান্নাতের যে আবাসস্থল রয়েছে সেটাকে আমরা দুনিয়ায় দেখে নেব যদি আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর 1000 বার দুরুদ শরীফ আমরা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে আমরা পড়তে পারি, পড়বো ইনশাআল্লাহ। লাভ না লস? আচ্ছা, আমি লাভ লস এটা কেন বারবার বলি, কারণ আমরা এমন স্বভাব জাতের, আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে যখন আমরা বিবেক সম্পন্ন হই লাভ ছাড়া আমরা কোনো কিছু নেই, যেটাই দেখি লাভ কী আছে সেটা টাকার ক্ষেত্রে হোক খাবারের ক্ষেত্রে হোক। তো এখন নেকির ক্ষেত্রে কেন আমরা লাভ লসকে হিসাব করব না? যদি আমরা এটাকে হিসাব না করি তাহলে আমরা ওইখানে হিসাবে ফেসে যাব। তো এখন এই জন্য আমাদেরকে সবসময় দেখতে হবে যে কোনটা আমাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দিবে, তো সেটাকে আমরা বাড়িয়ে করব না কমিয়ে করব। 1000 বার দুরুদ শরীফ কে কে পড়বে ইনশাআল্লাহ? নিয়ত করি, আল্লাহ তাআলা চাহে তো এটা সহজ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় সাহেব ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়তু সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আল্লাহ তাআলা আমাকেও ভালো ভালো নিয়ত সহকারে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য কিতাব থেকে বয়ান করার তৌফিক দান করুক, আমিন। প্রিস্তায় বেরা, হজের মৌসুম চলমান, আলহামদুলিল্লাহ হাজিগণ পুরো দুনিয়া থেকে আল্লাহ পাকের ঘরের দিকে ধাবিত। তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহ পাকের ঘরে হাজিরি দেওয়ার জন্য সেখানে পৌঁছে গিয়েছে, কেউ রওনা হচ্ছে, সবাই আল্লাহ পাকের ঘরের মধ্যে সেখানে কাবা শরীফের যে বারাকাত সেটাকে হাসিল করছেন, অনেকে ওমরাও সেরে নিচ্ছেন। তো হজ করার যে একটা আল্লাহ পাকের নিয়ামত বান্দার জন্য আল্লাহ তাআলা রেখেছেন, এটা যারা মুমিন রয়েছে তারা বুঝে যে এটা কত বড় নিয়ামত। যারা একবার গিয়েছেন তারা বারবার যেতে চায় আল্লাহ তাআলার ঘরে, তার মাহবুবের রওজায়ে আতহারের মধ্যে। তো এখন সেই মৌসুম আবার বছর ঘুরে, হজের চাঁদ আর কিছুদিন পর উঠে যাবে। তো আমাদের মধ্যেও আলহামদুলিল্লাহ অন্তরের মধ্যে একটা ঢেউ খেলে, অন্তরের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা জন্মে যে আমিও যদি মক্কায়ে মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হাজির দিতে পারতাম কতই না সৌভাগ্য হতো। এটা আমাদের সবার মনে আছে কি না? আছে। হ্যাঁ, কেউ যদি নিজেকে মুমিন দাবি করে তাহলে তার অন্তরে এটা থাকা দরকার, কেননা কাবার প্রেম, মদিনার প্রেম এটা অনেক বড় নেয়ামত, এটা সবার সৌভাগ্য হয় না। প্রিয় ইসলামী ভাইরা, যার উপর হজ ফরজ তাকে হজ অবশ্যই পালন করতে হবে, অন্য কোনো এই কাজের স্থলাভিষিক্ত হতে পারবে না। এই কাজ অন্য কোনো অল্টারনেটিভ দ্বারা এটাকে আদায় করা সম্ভব নয়। তো এটা আপন স্থানে একটা বাস্তবতা, যে হজ এটা পালন করা, যার উপর ফরজ হয়েছে তাকে হজ আদায় করতে হবে। কিন্তু এই হজের ওমরা হোক আর বড় হজ হোক, এটা একটা ইশকেরও ব্যাপার রয়েছে। আশেকে যারা হজ রয়েছে, যারা আল্লাহ পাকের আরেফ বান্দা রয়েছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক রয়েছে, তাদের কাছে ফরজ হওয়ার পাশাপাশি এই বিষয়টা হচ্ছে একটা ইশকের ব্যবস্থাপনা, অর্থাৎ হজের সাথে একটা ভালোবাসার একটা সংযোগ রয়েছে। বলা হয়েছে আশিকের হৃদয়ে এই মোবারক সফরের জন্য ব্যাকুলতা কাজ করে। এমন অনেক লোক রয়েছে যারা হজের জন্য কাফেলা যেতে দেখে উদাস হয়ে যায়, আবার এমন অনেক লোক রয়েছে যার সামর্থ্য নেই, তারপরও সে সবসময় আল্লাহ তাআলার কাছে আবেদন করে যায়। কিন্তু একটা সময় দেখাও যায় আল্লাহ পাকের দয়ায় তার কাছে কুটি করিও ছিল না, কিন্তু সে হজের পথে রওনা হয়ে গিয়েছে। এমন হয় না আমাদের সমাজের মধ্যে? তার কাছে সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছে। কেন? কারণ হচ্ছে সে আল্লাহ পাকের এমন মহাব্বত তার অন্তরে সে সৃষ্টি করতে পেরেছে। আল্লাহ রাসূলের মহাব্বত, কাবায়ে মুকাররমার মহাব্বত, মদিনার শহরের মহাব্বত, রওজায়ে রাসূলের মহাব্বত, সবুজ গম্বুজের মহাব্বত তার অন্তরে এমনভাবে সে স্থাপন করেছে যে তার জন্য টাকা পয়সা সেটা বাধা প্রতিকূলতা হয়ে দাঁড়ায়নি, আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়েছেন। এমন সৌভাগ্য আমাদের হোক এটা আমরা চাই না? চাই। কৃষ্ণায় বেরান, এটা আসলেই হাকিকত। যারা আশিক তারা হজের সফরের জন্য ব্যাকুল থাকে, অস্থির হয়ে থাকে, কান্না অশ্রুকে প্রবাহিত করে। কিন্তু আমাদের সকলের যেন এই আগ্রহ, স্পৃহা, হজের সত্যিকারের যেই জজবা, সেটা আমাদের যাতে নসিব হোক, সেটার জন্য তো আমাদেরও কান্না করা লাগবে না? এই যে হজের মৌসুম আসছে, কয়দিন আমরা কান্না করছি, কয়দিন আমরা দেখছি যে হায় হায় আমার সামনে দিয়ে চলে যাচ্ছে সকল আশিক আর রাসূল, কেন আমার কেন সৌভাগ্য যে দরজা সেটা কেন খুলছে না? এই ফিল কয়দিন, কয়জন আমাদের হয়েছে এটা? প্রিস্তাইবের, অতএব যেসব সৌভাগ্যবানদের এই বছর হজের সৌভাগ্য হয়েছে, তার মর্যাদা, তার স্থান, তাদের ভাগ্য এটা একেবারেই আলাদা। কেননা হজ এটা এমন একটা আল্লাহ পাকের নেয়ামত যে হজের মাধ্যমে এটার যে বারাকাত রয়েছে, বলা হয়েছে যে একেবারে গুনাহ থেকে বেঁচে, সমস্ত প্রকার অশ্লীলতা থেকে বেঁচে ফরজ হজকে সুষ্ঠুভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে কবুল করবে, হাদিসের খোলাসা, যে ওই ব্যক্তি মনে হয় এই মুহূর্তে মায়ের গর্ভ থেকে নতুন হয়ে দুনিয়াতে প্রসব করেছে। কত বড় তার জন্য মর্যাদা, না? যে একেবারে নতুন জন্ম হয়েছে এমন একটা শিশু, সে তো নিষ্পাপ, তার তো কোনো গুনাহই নেই। তাহলে একজন হাজির এমন মাকাম দেওয়া হয়, প্রিয় স্থায়ী বেয়েরা, তাহলে হজের সওয়াব এটা যারা অর্জন করতে পারে তারা তো কতই না সৌভাগ্যবান, কিন্তু যারা আমরা যেতে পারলাম না, আমরা তো এটা থেকে বঞ্চিত হয়ে গেলাম না? এটা তো একটা আমাদের মধ্যে ফিল, আমরা তো এটা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তো হজের সওয়াব এটা অর্জন করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অন্যভাবে সুযোগ করে দিয়েছেন। উম্মতের জন্য, যারা একটু দুর্বল উম্মত, যারা সামর্থ্যবান নয়, এই সমস্ত উম্মার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্টারনেটিভ কিছু আরও ব্যবস্থাপনা রেখেছেন, যে হজে সে না গিয়েও সে চাইলে দুনিয়াতে হজের সওয়াবকে সে অর্জন করতে পারবে। এটা আমাদের জানা দরকার আছে না ভাই? আছে। কত বড় সুযোগ, অপরচুনিটি! এখন হজ করতে গেলে 6.5-7 লক্ষ টাকার অধিকও খরচ হয়ে যায়। অনেকের আমাদের কাছে সামর্থ্য নেই এত টাকা ব্যয় করে হজ করার, কিন্তু চিন্তা করুন তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না দয়া করেছেন আমাদের প্রতি, উম্মতের প্রতি, যে হজে না গিয়েও যারা সামর্থ্যবান নয় তাদের জন্য হজের যে সওয়াব সেটাকে হাসিল করার, সেটাকে অর্জন করার সুযোগ করে দিয়েছে। আসুন আমরা হজের সওয়াব প্রদানকারী কিছু আমলের ব্যাপারে আজ শুনবো, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। হাদিসে পাকে রয়েছে যে সাহাবিয়ে রাসূল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবি, তো তিনি বলেন একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম, ধনী লোক যাদেরকে অধিক হারে মাল দৌলত আল্লাহ তাআলা দান করেছেন, তারা সাওয়াবের দিক দিয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছেন, সেটা কিভাবে? আরজ করলো, তারা হজ করে, আমরা তো করতে পারি না। অমুক অমুক ধনীরা আর্থিক ইবাদত করে, দান সদকা করে, আমরা করতে পারি না। আমাদের যেহেতু সম্পদ নেই, সুতরাং আমরা এই আর্থিক ইবাদতগুলো করতে পারি না। এখন সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান, এই যে চমৎকার যে স্পৃহা, হাজিরা হজে যাচ্ছেন, আর যে সকল সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান আর্থিক সামর্থ্য না থাকার কারণে যেতে পারছেন না, তারা ব্যাকুল হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো হজের জন্য চলে যাচ্ছে, আমরা তো রয়ে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সব সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা বলবো না যে যদি তোমরা সেটার উপর আমল করো তবে যেই ফজিলত ওই হজ ও অন্যান্য ইবাদতকারীরা পাবে তার চেয়েও বেশি মর্যাদা তোমাদের হাসিল হবে? আল্লাহু আকবার! আমার নবী যেটা বলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেয়, নবী যেটা বলে সেটা শরীয়ত হয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মর্যাদা সম্পূর্ণ নেকির কথা বলতে গিয়ে, প্রত্যেক নামাজের পর আমার উম্মত এর মধ্যে যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, সেই এই সওয়াবের হাসিল তার সুযোগ হয়ে যাবে। ভাইরা, কত বড় অপরচুনিটি, চিন্তা করুন, এটা কত বড় আমল, এটা করতে কত ঘন্টা লাগে, এটা করতে কত টাকা খরচ লাগে, এটা করতে শরীরের কতটুকু পরিশ্রম হয়। মাত্র 100 বার 3টা তাসবি, সেটা আদায়ের মাধ্যমে এত বড় মাকাম, এত বড় সওয়াবের ভাগিদার হওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য, আমরা এর উপর আমলের স্থায়িত্ব আমাদের নেই। যারা নামাজ পড়ি খুব ছটফট করি, যত তাড়াতাড়ি নামাজ শেষ করে মসজিদ থেকে চলে যাওয়া যায়, তাসবির দিকে আমাদের খেয়াল নেই, জিকরুল্লাহর দিকে আমাদের খেয়াল নাই। জিকির, এটা যে কত বড় ইবাদত, জিকরুল্লাহর মাধ্যমে বান্দার কালব যে পরিষ্কার হয়, সেটা উপলব্ধিই করে না। প্রিস্তায় বেড়া, এই যে হাদিসে মোবারকা, এই হাদিসে পাকে আমাদের জন্য দুইটা শিক্ষা রয়েছে। কয়টা শিক্ষা? দুইটা শিক্ষা। সাহাবায়ে কেরাম আমাদেরকে অনেক এহসান করেছেন, অনেক দয়া করেছেন, নবীর দরবারে প্রশ্ন করে করে উম্মতের জন্য ফায়দা করেছেন। তাদের প্রশ্নগুলো আজ 1450 বছর পর কেয়ামত অবধি পর্যন্ত উম্মতের জন্য কল্যাণকর রয়েছে। প্রিস্তায় বেড়া, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর অনন্য নেকিপূর্ণ চিন্তাধারা দেখুন। আমাদের চিন্তা ভাবনা, আমাদের যে মেন্টালিটি দুনিয়াতে, আর তারা যে তাদের জীবন অতিবাহিত করেছেন যে চিন্তাধারা নিয়ে, কতটা আকাশ পাতাল তফাত তাদের মধ্যে আমাদের মধ্যে। শুনুন, ধনীরা উন্নত মানের খাবার আহার করে, স্বাভাবিক, এটা নিয়ে অনেক সমাজের মধ্যে আমাদের ঈর্ষা হয়। কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন তাদের মধ্যে ঈর্ষা নাই। সম্পদশালীরা ভালো পোশাক পরিধান করে, কিন্তু সাহাবায়ে কেরাম এটার ঈর্ষাও তাদের মধ্যে নাই। সমাজের মধ্যে আমরা চলতে গেলে, বন্ধু যদি একটা ভালো পোশাক পরে, বন্ধু যদি একটা ভালো মোবাইল ইউজ করে, তখন আমার ঈর্ষা হয়, তখন আমার কি হয়, তখন মা বাবাকে ফোর্স করি যে আমাকে একটা ভালো মোবাইল দাও, মা বাবাকে ফোর্স করি যে আমাকে একটা হুন্ডা কিনে দাও, ঈর্ষা হয়। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন, তাদের বিন্দু পরিমাণ দুনিয়ার বিষয় নিয়ে তাদের ঈর্ষা হতো না। তারা শুধু দেখতেন যে কারা আল্লাহকে সহজে হাসিল করতে পারতেছে, তারা পারতেছে না, এটা নিয়ে তাদের ঈর্ষা হতো। তারা বলতেছেন যে ধনী লোকেরা ঘর বাড়ি উন্নত, এটাও তাদের ঈর্ষা হয় না। তারা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তারা তেলাওয়াত করে, আমরাও তেলাওয়াত করি, তারা হাদিসে পাক শুনে, আমরাও শুনে থাকি, তারা নফল পড়ে, আমরাও পড়ি, তারা রোজা রাখে, আমরাও রাখি, এই পর্যন্ত আমল তো সমান সমান। কিন্তু যেহেতু সম্পদশালী যারা সাহাবী রয়েছে, তারা তো আর্থিক যে ইবাদতগুলো সেগুলো তো তারা সম্পাদন করে। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় তো আমরা পিছিয়ে গেলাম, এই জায়গায় তো আমরা তাদের কাছ থেকে অগ্রগামী হতে পারলাম না, তাদের সমানে হতে পারলাম না। দেখুন সুবহানাল্লাহ, এটাই হলো ঈর্ষা। এটাকে কি বলে? ঈর্ষা। আমাদের ঈর্ষার জায়গাটা কোথায়? আমাদের ঈর্ষার জায়গাটা সম্পূর্ণ দুনিয়াবি, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের জায়গাটা সম্পূর্ণ পরকাল। আফসোস, আমাদের সমাজ ব্যবস্থা এমন রয়েছে যারা গরিব, ধনীদের দেখে তাদের দিল লালসায় পড়ে যায়। একেবারে সবার কথা না, বেশিরভাগ, যদি আমি সোসাইটির মতো অবস্থা আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে এটাই দেখা যায়, মেজরিটি পার্সন, বলা হয়েছে ধনী লোকেরা কাছে উন্নত বাংলো থাকে, গরিবরা এটা নিয়ে অনেক সময় সমাজের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়। বলা হয়েছে যে সমাজের মধ্যে চলতে গিয়ে একই সাথে চলতেছে দুই বন্ধু, কিন্তু দেখা যায় এক বন্ধু সে অনেক দূরে এগিয়ে গিয়েছে, কিন্তু একজন নামাজ পড়তেছে, আল্লাহকে রাজি খুশি করতেছে, সে দেখতেছে তার সম্পদ বাড়তেছে না, সে দেখতেছে তার সাকসেসের যে তার যে ভিশন মিশন হচ্ছে সেটার মধ্যে সে পৌঁছাতে পারতেছে না। তো সে তখন মাআযাল্লাহ আল্লাহর কাছে অভিযোগ করে দেয়, আল্লাহ আমি তো তোমাকে ডাকি, আমি তোমার ইবাদত করি, কিন্তু সে তো তোমাকে ডাকেও না, সে তোমার ইবাদতও করে না, কিন্তু তাকে তুমি অনেক দূর নিয়ে গেছো। কৃষ্ণাই বেড়া, আমাদের আমাদের বর্তমান আমাদের অবস্থান থেকে আমরা শুকরিয়া আদায় করি না, আমরা শুধু আমাদের দুরবস্থার জন্য আমরা অভিযোগ করি, আমাদের যে ভালো অবস্থান থেকে সেটাকে আমরা শুকরিয়া আদায় করি না, যার কারণে আমরা কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে এখন আমরা কবুল হতে পারিনি। বলা হয়েছে এখানে যে দ্বিতীয় সবক, এক নম্বর সবক তো আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামের দুনিয়ার মধ্যে ঈর্ষা ছিল, সেটা ছিল নেকির ঈর্ষা, দুনিয়াবি কোনো মাল দৌলতের ঈর্ষা তাদের ছিল না। দ্বিতীয় সবক হাদিসে পাক থেকে আমরা শিখতে পারি, সেটা হলো যে বান্দা প্রত্যেক নামাজের পরে তাজবিয়ে ফাতেমা, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে, সে সম্পদশালীর ইবাদত, অর্থাৎ হজ, জাকাত ইত্যাদির মতো সওয়াব অর্জন করতে সফল হয়ে যাবে। এটা তো আমরা করা দরকার আছে কিনা ভাই? আছে। আর কত অভিযোগ করব, আর কত অভিযোগ করব নিজের যে এটা হয় না, এটা হয় না, কত অভিযোগ করি, ওইখানে টাকা দিছি, ওইখানে মামাকে ধরছি, ওইখানে দরখাস্ত দিছি, হ্যাঁ কত কত জায়গায় না আমি চেষ্টা করতেছি, কিছুই হয় না। কিন্তু যেটা যে মূল নুকতা, হ্যাঁ, যেটা আমার জন্য বিশাল বড় সুযোগ, এই তাজবিয়ে ফাতেমা, সেটা আমি আদায় করতেছি না। 5 ওয়াক্ত নামাজের পরে এই তাজবিয়ে আদায় করা কতক্ষণ সময় লাগে? করবো ইনশাল্লাহ আমরা। আজকে যারা আমরা শুনছি, যারা আলহামদুলিল্লাহ আদায় করছি, তারা তো সৌভাগ্যবান। যারা আমরা অবহেলা করছিলাম এতদিন পর্যন্ত, তারা আমরা নিয়ত করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই তাজবিয়ে ফাতেমা আমরা 5 ওয়াক্ত নামাজের পর আদায় করবো ইনশাআল্লাহ। প্রিস্তাই বেড়া, বলা হয়েছে যে আল্লাহ পাকের জিকির অনেক উচ্চ পর্যায়ের ইবাদত, এটার মাধ্যমে বড় বড় নেকির সমান সওয়াব পাওয়া যায়। হায়, আমাদের অধিক হারেও আল্লাহ পাকের জিকির করার তৌফিক যদি মিলে যেত। হযরত সাহল বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, একবার একটা মাহফিল নূরে সজ্জিত হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ নিয়ে সেখানে এসেছিলেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারাও উপস্থিত ছিলেন। এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধকারীদের মধ্যে বেশি মর্যাদাবান কে? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসারুহুম লিল্লাহি যিকর, অর্থাৎ যে অধিক হারে আল্লাহ পাকের জিকির করে সে অধিক মর্যাদাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি, তিনি আবার দ্বিতীয় প্রশ্ন নবীকে করলেন যে রোজা পালনকারীদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান কে? অর্থাৎ 100 জনের মধ্যে 100 জনই রোজা রেখেছে, এখন এদের মধ্যে মর্যাদাবান কে হবে? একই কাজ কিন্তু সম্পাদনকারী হচ্ছে 100 জন, এখন 100 জনের মধ্যে বেস্ট কে, সবচেয়ে মর্যাদাবান কে? তো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তরে উত্তর দিলেন, আকসারুহুম লিল্লাহি যিকর, অর্থাৎ যে আল্লাহ পাকের জিকির অধিক হারে করে সে বেশি মর্যাদাবান। চিন্তা করুন, রোজা সম্পাদনকারী সবাই, কিন্তু তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মর্যাদাশীল ব্যক্তি হচ্ছে সেই যে আল্লাহ পাকের অধিকারে জিকির করে। তো হযরত সাহাল বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে প্রশ্ন করতে রইলেন ধারাবাহিকভাবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান কে, যাকাত প্রদানকারীর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান কে, এইভাবে প্রত্যেকটা ইবাদতের সাথে তিনি সম্পৃক্ত রেখে প্রশ্ন করতে লাগলেন যে কে বেশি মর্যাদাবান। তো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা প্রশ্নের উত্তরে একটাই উত্তর দিলেন, আকসারুহুম লিল্লাহি যিকর, যে যে ব্যক্তি অধিক হারে আল্লাহ পাকের জিকির করে সে বেশি মর্যাদাবান। কৃষ্ণাইবেরা চিন্তা করুন, আমার আপনার ইবাদতের মধ্যে অনেক ইবাদত রয়েছে, নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, কোরআনের পাকের তেলাওয়াত রয়েছে, কিন্তু এর মধ্যে আফজাল যেই ব্যক্তি হবেন ইবাদতের মধ্যে, সেই ব্যক্তি যিনি আল্লাহ পাকের অধিক হারে জিকির করে থাকেন। মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, হে ওমর, এইভাবে তো আল্লাহ পাকের জিকিরকারীরা সমস্ত কল্যাণ নিয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আজল, হ্যাঁ হে আবু বকর, কথা এটাই যে ব্যক্তি অধিক হারে আল্লাহ পাকের জিকির করে সে যেন সমস্ত কল্যাণ নিজে অর্জন করে নিল। চিন্তা করুন কেমন আল্লাহ পাকের দয়া জিকিরকারী বান্দার উপরে। জিকিরুল্লাহ যে করে তার কত বড় বারাকাত, কত বড় কল্যাণ হাসিল হয় দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পড়ল, সে 100টি হজ পালনকারীর মতো সওয়াব পেয়ে গেল। আল্লাহ, আজকে আগেই বলেছিলাম, আজকের বয়ানের বিষয় হচ্ছে হজ না করেও হজের যে সওয়াব সেটা কোন আমলের মাধ্যমে পাওয়া যায় সেটা আজকে আমরা শুনছি। অলরেডি আমরা দুইটা আমল শুনে ফেললাম, হ্যাঁ, তাসবিহে ফাতেমা এবং প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ আমরা। কৃষ্ণ ভাইরা দেখুন কেমন সহজ আমল, হাজিরা হজ করতে যায় তাদের হজ মুবারক হোক, আমরা যেতে পারছি না, আমরা কাবা শরীফের তাওয়াফ করতে, মুজদালিফা ও মিনা আরাফাতে অবস্থান করার বরকত থেকে আমরা বঞ্চিত, কিন্তু আমাদের এই মুবারক সফরের সৌভাগ্য অর্জন না হলেও কমপক্ষে এটা তো আমরা করতে পারি, প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহর তসবিহ আমরা পাঠ করি ইনশাআল্লাহ। কৃষ্ণায় বেড়া দুইটা আমল আমরা শুনে ফেললাম, সহজ কিনা কঠিন? সহজ। যে সত্য অন্তরে, যেটা আমরা শুরুতে বললাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা, সত্য নিয়ত সবচাইতে উত্তম আমল। যদি আমরা সত্যি আজকে নিয়ত করতে পারি, খোদার কসম আল্লাহ তাআলা আমাদের জন্য এই আমলগুলো সহজ করে দিবে, আমরা ভুলে গেলেও আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে। কেন, আল্লাহ পাকের দয়া ব্যতীত কোনো আমল করা সম্ভব কখনোই না। আমরা আজকে এসেছি, আল্লাহ পাকের রহমত না হলে আমরা আসতে পারতাম, আমরা শুনছি মনোযোগ দিয়ে পারতাম, আল্লাহ পাকের রহমত না থাকলে কোনো কিছুই সম্ভব না। ঠিক একইভাবে আজকে তো শুনছি, এটা আমরা জীবনে বাস্তবায়িত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ পাকের রহমত আমার দিকে আসতে না থাকবে, আল্লাহ পাক যতক্ষণ আমাকে তৌফিক না দিবে। তৌফিক, এটা আমাদেরকে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে সুযোগ করে দাও, আমাকে এই তাসবিহগুলো আদায় করার সৌভাগ্য দান করো। যদি আমরা এইভাবে আল্লাহর কাছে চাইতে পারি তখন আমাদের জন্য সহজ হবে, চাইবো ইনশাল্লাহ আল্লাহর কাছে। দুইটা আমল বলে ফেললাম, আসুন তিন নম্বর আমল আমরা শুনি, এটা আরও সহজ। এটা তাসবিহ পড়তে তো জবান লাগে না, টাকা লাগে না, কিন্তু 10 জবান তো লাগে, এটা তো একটু কষ্ট আছে। দেখবেন তাসবিহ পড়তে পড়তে জিকির করতে করতে অনেক সময় এটা অনীহা চলে আসে, একটু ক্লান্তি চলে আসে, কিন্তু এখন যে আমলটা আমরা বলবো সেটার মধ্যে কোনো ক্লান্তি নাই, একেবারে ইজি, কোনো ইনভেস্ট নাই, নো ইনভেস্ট, নো ফিজিক্যাল, মানে কোনো কষ্ট নাই, শুধুমাত্র চেয়ে থেকে এই হজের সওয়াব পাওয়া যাবে। কিভাবে আসুন শুনি। কৃষ্ণ ভাইরা, হজের সওয়াব দানকারীর দ্বিতীয় নেক আমল সেটা হলো মা বাবাকে ভালোবাসার দৃষ্টিতে যে দেখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সন্তানরা তাদের মা বাবার দিকে কৃপা দৃষ্টি দেয়, তখন আল্লাহ পাক তার জন্য প্রতিটি দৃষ্টির বিনিময়ে হজ্জে মাবরুর মাকবুল হজের সওয়াব লিখে দেন। আল্লাহু আকবার। চিন্তা করুন, কোনো কষ্ট আছে মা বাবার দিকে তাকানো? সুযোগ কই মা বাবার দিকে তাকানো? আমাদের সুযোগই তো নাই। সাহাবায়ে কেরাম ইনারা দেখেন কত নেকির লোভী, আমরা তো টাকার লোভী। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দিনে 100 বার তাকাই, যদি আমি আমার মা বাবার দিকে দিনে 100 বার তাকাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিলেন যে হ্যাঁ, আল্লাহ পাক সবচেয়ে মহান এবং সবচেয়ে বেশি পবিত্রময়। আল্লাহ পাকের দরবারে কমতি আছে ভাই? আল্লাহ পাক কি কম দিবেন বান্দাকে? আল্লাহ পাক তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা না বখিল, কৃপণ, অলস, উদাসীন, আমরা নিতে রাজি না। তো হজ্জে মাবরুর মানে মকবুল হজ, এটা হাসিল করা যায় শুধুমাত্র নিজের জন্মদারিণী মা, নিজের বাবার দিকে কৃপা দৃষ্টি দেওয়ার কারণে, হাসি মুখে তাকানোর কারণে। এই অমূল্য সওয়াব যদি আমরা অর্জন করতে চাই মা বাবা তাদের দিকে তাকিয়ে, তাহলে এই মা বাবার সাথে রাগ অভিমান করে থাকা যাবে? যাবে? অনেক সময় হয় না সংসারের মধ্যে মা বাবার সাথে মতের অমিল হয়ে যায়, মনোমালিন্যতা হয়ে যায়। কিন্তু এই মার দিকে যদি আমি দৃষ্টি ফিরিয়ে নেই, আল্লাহ আমার দিক থেকে রহমতের দৃষ্টি ফিরিয়ে নিবে, এটাই বাস্তব। দুনিয়াতে অসংখ্য আল্লাহ তাআলার মকবুল ওলি তারা বলেছেন যে আমরা এই ওলিদের কাতারে আসতে পেরেছি আমার মায়ের দোয়ার কারণে, আমার মা আমার জন্য দোয়া করেছে যেন আমি আল্লাহর ওলি হয়েছি। চিন্তা করুন, অসংখ্য আমরা যুবকেরা যদি সফলতার যদি আমরা দেখি যে এটার মূল কি মাধ্যম যে আমরা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছি, তাহলে দেখা যাবে দিন রাত আমার মা আমার জন্য দোয়া করেছে, আমার বাবা আমার জন্য পরিশ্রম করেছে, কিন্তু আজ আমরা সেই মা বাবার দিকে কৃপা দৃষ্টি দেই না। শুনুন, মা ও ছেলের ভালোবাসাপূর্ণ এক সাহাবিয়ে রাসুলের ঘটনা। খুবই প্রসিদ্ধ সাহাবিয়ে রাসুল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সফরে যেতেন তখন নিজের মায়ের ঘরে আগে উপস্থিত হতেন, দরজার সামনে গিয়ে বলতেন, হে আমার আম্মা জান, আপনার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। উত্তরে তার মা বলতেন, ওয়া আলাইকাস সালামু ইয়া বুনাইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, হে আমার পুত্র, তোমার উপরও আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। অতপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক আপনার উপর দয়া করুক যে আপনি আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন। তার আম্মাজান তখন উত্তরে বলতেন, আল্লাহ পাক তোমার উপরও দয়া করুক যে যেমনিভাবে তুমি বার্ধক্যে আমার খেয়াল রাখছো। সুবহানাল্লাহ, কেমন মা বাবার ভালোবাসা! চিন্তা করুন, ছেলেও দোয়া দিচ্ছে মাকে, মাও দোয়া দিচ্ছে ছেলেকে, ছেলেও সন্তুষ্টি মায়ের উপরে, মাও সন্তুষ্টি ছেলের উপরে। কিন্তু আমাদের অবস্থা যদি দেখি তাহলে একেবারেই মুদ্রার উল্টোপিঠ, একেবারেই ভিন্ন। আমাদের সাথে আমাদের মা বাবার সম্পর্ক একেবারেই ভিন্ন, কারণ আমরা একেবারেই দুনিয়ামুখী, আমাদের পরকালের কোনো চাহিদাই আমাদের মধ্যে নেই। যেই সন্তান মা বাবা আছে বেঁচে, তাহলে সেই সন্তানের কি এই সুযোগ নেওয়ার দরকার আছে না ভাই? আছে কি না? আছে। কিন্তু আজকে তো ঘরে ঢুকার সময় মাকে বাবাকে সালামও দিই না আমরা। মা বাবারে কেউ সালাম দেয় নাকি? তো ঘরের লোক, মা বাবা তো ঘরের লোক, ঘরের লোককে কেউ সালাম দেয় নাকি? এমনও আমাদের মধ্যে খেয়াল হয়, নফস আমাদেরকে ধোকা দেয়, এই জন্য আমরা মা বাবার সম্মান তাজিমকেও আমরা ভুলে গিয়েছি। খ্রিস্টান ভাইরা, যেমনিভাবে মুর্দাকে জীবিত করা বলা হয়েছে কঠিন, তেমনিভাবে আমরা যে জেগে আছি, এই জাগা অবস্থা আমাদেরকে মানে ঘুমের যে ভান ধরে আমরা জেগে আছি, আমাদেরকে বুঝানোর পরও যে আমরা বুঝি না, তাহলে আমাদের অবস্থা মুর্দাদের মতো এক প্রকার। আমরা এত জানার পরও কেন আমরা মা বাবার তাজিম করতে পারতেছি না, মা বাবার সম্মান করতে পারতেছি না। কৃষ্ণা ইবারাজ কল্পনা করুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তার প্রিয় আম্মার কৃতজ্ঞতাকে আদায় করতেন, তখন তার আম্মা জান কত প্রশান্তি অনুভব করতেন। নিশ্চয়ই আমাদের মা বাবা আমাদের উপর অনেক অনুগ্রহ রয়েছে, এত অনুগ্রহ রয়েছে যে আমাদের সেটার বিনিময় কখনো শোধ করা যাবে? মা বাবার বিনিময় কখনো শোধ করা যাবে? আল্লাহু আকবার। একবার আলা হযরত রহমতুল্লাহ তাআলাকে কেউ জিজ্ঞাসা করছে, হুজুর মা বাবার কয়টি হক আছে? তো প্রশ্নকারীর প্রশ্ন করার উদ্দেশ্য ছিল সে যাতে গুনে গুনে মা বাবার হককে আদায় করতে পারে, যাতে একটাও বাকি না থাকে। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলাই উত্তর দিছে কি শুনেন, অসাধারণ ছিল। তিনি একটি বাক্যতেই সেটাকে উত্তরটাকে শেষ করে দিলেন, বললেন, মা বাবার হক এত বেশি যে যদি তারা ইন্তেকাল করেও নেয় আর সন্তানরা তাদেরকে পুনরায় জীবিত করতে পারলে যেন করে। আল্লাহু আকবার, এটা কি সম্ভব? মানে মা বাবা মরে গেছে, যদি আপনি হক আদায় করে নেন আবার জীবিত করে এটা আদায় করা শেষ হবে না? চিন্তা করুন কত হক মা বাবার প্রতি সন্তানের। ওইসব ইসলামী ভাই যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নেই, ওফাত লাভ করেছেন, তারা ভাবছেন হয়তো আমরা তো এই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠিক না? এখন তো আমার মা বাবা নাই, আমি তো আর মা বাবার দিকে কৃপা দৃষ্টি দিতে পারবো না, এই নেয়ামত তো আমার থেকে হাতছাড়া হয়ে গেল। তো তাদের খেদমতে আরজ হলো, ভয় পাবেন না। সুবহানাল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, ওইসব লোক যাদের মা বাবা দুনিয়া থেকে পর্দা করেছেন, কবরে আরাম করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেও হজের সওয়াব অর্জন করার পদ্ধতি বলে দিয়েছেন। জি হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তার মা বাবা উভয়ে অথবা একজন যিনি ওফাত হয়েছেন তাদের কবরে সওয়াবের নিয়তে যদি যায়, তার এই আমল মকবুল, হজের সমান সওয়াব হয়ে যাবে। তাহলে আমাদের এখনও অপরচুনিটি আছে, সুযোগ আছে মাইয়াতের কবরে গিয়ে কবর জিয়ারত করা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কিন্তু এইখানেও আমরা পিছিয়ে, দুনিয়াতে আমরা এতই ব্যস্ত যে মা বাবাকে আমরা ওই মুর্দা কবরস্থানে যে রেখে এসেছি, প্রথম প্রথম যখন তাজা কবর ছিল তখন গিয়েছি, এরপর আস্তে আস্তে তাকেও ভুলে গিয়েছি। যে কালের বিবর্তনে আমরা সবই ভুলে যাই, ঠিক তেমনিভাবে আমরা আমাদের মা বাবাকেও কবরে রাখার পরে, এক বছর যাওয়ার পরে কোনো রকম বাৎসরিক একটা অনুষ্ঠান করে মা বাবাকে আমরা শেষ বিদায় দিয়ে দিই। কিন্তু দুর্ভাগ্য আমরা যে এই যে নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখেছেন, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো যাদের মা বাবা নেই, প্রিস্তানি বাইর আমাদের ছিল দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি, আমরা সুন্নতে রাসুলের নিয়তে প্রতি জুমার দিন শুক্রবার সকালবেলায় ফজরের নামাজের পরে আমরা যাদের মা বাবা কবরস্থ আছে তাদের কবরে জিয়ারত করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। যারা দূরে আছে, হয়তো আপনি ঢাকাতে যাওয়া সম্ভব হচ্ছে না, অন্তত নিয়ত করে ঘরের মধ্যে বসে কবর জিয়ারতে নিয়ত করে তাকে কিছু ইসালের সওয়াব করেন। সম্ভব হচ্ছে না, অনেক দূরে আছে, গ্রামে থাকে না অনেকের কবর, আপনি শহরে আছেন, অন্তত এই কাজটা করেন, ভুলে যাইয়েন না। কারণ হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক জুমার দিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা বাবার রুহুগুলো তাদের কবরের মধ্যে আমলনামাগুলো পেশ করা হয়, মা বাবার কবরের মধ্যে সন্তানের আমলনামা পেশ করা হয়, যে তোমার সন্তান কি আমল করছে, যে সন্তানকে রেখে আসছো অনেক আদর যত্ন করে মানুষের মতো মানুষ করেছো, তুমি ভেবেছো দুনিয়ার সম্পদ তাকে দিয়ে এসেছো, ওয়ারিশ সূত্রে মালিক করে এসেছো, সেই সন্তান তোমার জন্য কি পৌঁছিয়েছে তুমি একটু দেখো। যখন সন্তান ভালো আমল পৌঁছায় সেটা তার মায়ের কবরটাকে আলোকিত করে দেয়। যখন সন্তান বদ সন্তান, বদকার সন্তান, নেশাখোর সন্তান, জুয়াখোর সন্তান, নামাজ ত্যাগকারী সন্তান, সেই সন্তান যখন সপ্তাহ সপ্তাহ শেষ করে তখন ফেরেশতারা তার আমল নিয়ে ওই মা বাবার কবরে যায়, দেখো কেমন বদকারকে দুনিয়াতে রেখে এসেছো, যাকে নসিহত পর্যন্ত করো নাই, যাকে ওসিয়ত করো নাই, যাকে তুমি বলো নাই আল্লাহর খফে খোদার কথা, যাকে তুমি ইশকে রাসুল দাও নাই, আজকে সেই সন্তানের কারণে এবার তুমি এটার আজাব ভোগ করো। এটাই হাকিকত। আজকে সন্তান অনেক ভালোবাসার জায়গা, সন্তানকে অনেক ভালোবাসি না আমরা, কিন্তু এই সন্তানের কারণে আমাদেরকে কবরে আজাব ভোগ করতে হবে। এটা আমার কথা না ভাই, এটা আমার কথা না, এটা আমার দীন ইসলামের কথা, আমার নবীর ফরমান। আমি অসংখ্য যুবককে যখন তার বাবাকে আমি কবরস্থ করেছি এই দিনের এই মহলের সাথে থেকে, যখন তার মিলাদে আমি গিয়েছি তাকে আমি বুঝিয়েছি, কিন্তু দুর্ভাগ্য ওই বন্ধুদের পাল্লায় পড়ে ওই একই আগের মতো আবার সেই সন্তান হয়ে গিয়েছে। আফসোস, ওই সন্তানও বাবার কবরের কথা ভুলে গিয়েছে। তো আমরা এমনটা হব, আমরা নেক আমল করবো ইনশাআল্লাহ, আমরা এটা খেয়াল রাখবো। জুমার দিন আসলে আমরা জুমার দিন আসার আগেই যাতে আমরা আমাদের নেক আমলকে বাড়িয়ে দিই। কৃষ্ণাই বেড়া, চতুর্থ যে বিষয়, জামাত সহকারে নামাজ, যে হজের সওয়াব প্রদানকারী আমলের মধ্যে একটি নেক আমল হল জামাত সহকারে নামাজ পড়া। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ঘর থেকে পবিত্র হয়ে জামাত সহকারে নামাজ পড়তে যায় সেটার সওয়াব ইহরাম পরিহিত হাজির সাহেবের মতো, এবং যে ব্যক্তি চাশতের নামাজ এর জন্য মসজিদের দিকে যায় তবে তার সওয়াব ওমরা আদায়কারীর মতো। তাহলে চাশতের নামাজ, ফরজ নামাজই তো আমাকেও ঠিক মতো হয় না, চাশতের নামাজ তারও দূরের কথা। এখন এটা অনেকে মনে মনে খেয়াল আসবে আমাদের, হুজুর আমরা তো ফরজ নামাজ এখনও ঠিক করতে পারি নাই, চাশতের নামাজ তো এটা একটু সময় দেন। কিন্তু যারা আলহামদুলিল্লাহ আদায় করতেছে, দেখবেন মসজিদে ফজর নামাজের পরে অনেকে আমরা দৌড়ে কখন খাটের মধ্যে গিয়ে শুইতে পারি যারা নামাজ পড়ি, কিন্তু আমরা কখন গিয়ে আমি বিছানায় শুইতে পারি, অপেক্ষায় থাকি, কারণ আমার শরীর আমাকে সহায় দিচ্ছে না। কেন, রাত তো দুইটা পর্যন্ত আমাকে ডিউটি দেওয়া লাগছে মোবাইলের সাথে, রাত দুইটা তিনটা পর্যন্ত আমাকে তো মোবাইলের সাথে ডিউটি দিতে হয়েছে, ওটা থেকে ইনকাম আসে না আবার আমার, আমার বদির পাল্লা ভারী হয়, এটা তো একটা ইনকাম। এই জন্য ফজরের সালাতে অনেক দুর্ভাগ্যের উঠারও সৌভাগ্য হয় না, এরপরে যদি সৌভাগ্য হয় তারপরে তাসবিহ পড়ার সৌভাগ্য হয় না, তাড়াতাড়ি বিছানায় শুইতে হয়, ইশরাক চাষ তো আরও দূরের কথা। কৃষ্ণাই বেড়া, তাহলে আমরা কতটা পিছিয়ে, এটার জন্য কোনো মেশিন লাগবে না, থার্মোমিটার জ্বর মাপার জন্য লাগে কি না, তা আমারে মাপার, আমার যে আমি যে কতটুকু পিছিয়ে আছি এটার জন্য কোনো মেশিন লাগবে না, আমি নিজেই বিবেককে প্রশ্ন করলে আমি বুঝে যাব আমি কতটা পিছিয়ে আছি আল্লাহ তাআলার দরবারে। তো আমরা নিজের বিবেককে প্রশ্ন করবো ইনশাআল্লাহ, আমরা ফজরের সালাত পড়বো ইনশাআল্লাহ, জামাতের সহকারে পড়বো ইনশাআল্লাহ, নিয়ত তো করি ইনশাআল্লাহ। শুনুন, হাদিসের মধ্যে আসছে মুনাফিকের জন্য ফজরের সালাত আর এশারের সালাত আদায় করা কষ্টকর। কার জন্য? মুনাফিকের জন্য। এবার আজকে ফজরের সময় যদি উঠে যান তাহলে তো আপনি সৌভাগ্যবান, আর যদি না উঠতে পারেন আল্লাহর ওয়াস্তে প্রশ্ন করবেন তাহলে কি আমি মুনাফিক, অন্যভাবে নিয়েন না আমার কথা, এটা যদি আমি নিজেকে নিজে ধাক্কা না দেই তাহলে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না। শুনুন, জিদ মানুষকে অনেক দূরে নিয়ে যায়, দেখবেন অনেক সময় অনেকে এসএসসিতে ফেল করে সে জিদ করে, না আমাকে আগামী বছর পাশ করতে হবে, যেটা জিদ করে না সেটা কিছুই করতে পারে, সেটা গিয়া ওই মনে করেন যে গাড়ির মেকানিক্যাল হয়ে মানে ইঞ্জিনিয়ার হয়ে যায়, নালে অন্য কোনো কাজের মধ্যে সে লেগে যায়, কিন্তু যে জিদ করে সে আগামী বছর সে কিছু না কিছু একটা হাসিল করতে। তো আপনি একটু জিদ করেন না, আজকে ফজরের সালাত আমার থেকে ছুটে গেল কেন, বিবেককে প্রশ্ন করি, জিদ করি, আমি কি তাহলে মুনাফিকের কাতারে, আমি কি এখনও মুমিন হতে পারি নাই? সত্যি যদি এমন আমার মধ্যে জিদ আসে তাহলে আমি ইনশাআল্লাহ শয়তানকে পরাজিত করে আমি আল্লাহ পাকের রহমতকে হাসিল করতে পারবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। জামাত সহকারে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জামাত সহকারে নামাজ পড়া সুন্নত নাকি ওয়াজিব? ওয়াজিব। জামাত সহকারে নামাজ পড়া কি? বিনা ওজরে যে জামাত ছেড়ে দিল সে ওয়াজিবকে তরফ করলো, আর যে ওয়াজিবকে তরফ করলো সে ফরজের সমান গুণা হয়ে গেল, ফরজের যে গুণা ছেড়ে দিলে যে গুণা সেই কাতারের মধ্যে সে পড়ে গেল, চিন্তা করুন। আর আমরা আজকে কত বাহানা দিয়ে নামাজ জামাত ত্যাগ করে দিই, ঠিক না, ভাল লাগতেছে না শরীরটা, সারাদিন পরিশ্রম করছি, বিভিন্ন বাহানা, ঘরে মেহমান আসছে, তো মেহমান কি আপনারা বলছে আমার খাওয়ার নামাজ না পড়া, বিয়ের সাদির অনুষ্ঠান হলে তো কথাই নাই, যে পাঁচ অক্ত নামাজে হেও নামাজ ভুলা যায়, জামাই বউ তো হেরাও তো ভুলা যায় নামাজ কই, আসে না আমাদের সমাজে, মানে বিয়েটা মনে হয় ফরজ হয়ে গেছিলো নামাজ ত্যাগ করার জন্য, আমাদের মেন্টালিটি এমন তৈরি হয়ে গেছে, সারা রাত গায়ে হলুদে জাগাটা ফরজ হয়ে গেছিল, সারা রাত আজকে না জাগলে কখন জাগবো, আমরা এমনভাবে আমাদের মেন্টালিটি তৈরি করছি। কৃষ্ণাই বেড়া, তাহলে জামাতে নামাজ আদায় করা এটা আমাদের দরকার আছে কি নাই? আছে। সর্বশেষ হাদিস দিয়ে আমি বয়ান শেষের দিকে যাচ্ছি, যারা আমরা নামাজে জামাতের দিকে আমরা উদাসীন, শুনুন সর্বশেষ হাদিস, অন্তরের কান দিয়ে শুনুন যাতে করে জামাতের প্রতি আমাদের মহাব্বত বেড়ে যায়। মুসলমানদের প্রিয় আম্মাজান, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন, তিনি হাদিসের রাবি, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ ছিলেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের সংবাদ দেওয়ার জন্য উপস্থিত হলেন। তো তিনি বললেন, আবু বকরকে আজকে বলো নামাজ পড়িয়ে দিতে। আল্লাহ রাসূল এতটা অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ রাসূল অপারগ হয়ে গেলেন, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য তিনি মশগুল ছিলেন। এরই মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মোবারক স্বাস্থ্যের মধ্যে কিছুটা স্বস্তি অনুভব করলেন। নামাজের জামাত চলমান রয়েছে মসজিদে নববীর মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে অবস্থান করতেছেন, জামাত শুরু। আল্লাহ রাসূল দেখলেন যে তিনার স্বাস্থ্যরা একটু ভালো অনুভব করতেছে। ওই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, দুইজন ব্যক্তিকে সহযোগিতার মাধ্যমে তিনি আস্তে আস্তে মসজিদের দিকে তাশরিফ নিলেন, যে তার মোবারক কদম জমিনে শুধু লেগেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের আওয়াজ অনুভব করলেন, তো সাথে সাথে তিনি আস্তে ওই অবস্থায় পিছনের দিকে যেতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করলেন যে পিছনে ফেরো না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের বাম দিকে বসে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে নামাজ আদায় করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তেদায় অর্থাৎ পেছনে নামাজ আদায় করছিলেন, আর লোকেরা হযরত আবু বকর এর ইক্তেদা করছিল। কৃষ্ণাই বেরা, এই যে হাদিসে মোবারকা, এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা, আমাদের জন্য কি শিক্ষা রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতকে ভালোবেসেছেন, জামাতকে মহব্বত করেছেন, জামাতের প্রতি তিনি ধাবিত ছিলেন, ওই অবস্থায় সামান্য সুস্থ অনুভূতার সাথে সাথে তিনি পিছুপা হননি। আমাদের যদি কোনো একটা অজুহাতে যদি জামাতের রাকাত ছুটে যায়, তাহলে আমরা জামাতকেই ছেড়ে দিই, আমরা জামাতের দিকে যাই না। কিন্তু আল্লাহ রাসূল আমাদের জন্য শিক্ষা দিয়ে গেলেন, উম্মত জামাতকে ত্যাগ করিও না। আল্লাহ রাসূল আরও বললেন হাদিসে মোবারকার মধ্যে, যদি আমার উম্মতের ঘরের মধ্যে স্ত্রী আর সন্তান যদি না থাকতো, খেয়াল করবেন আল্লাহ রাসূল হাদিসের খোলাসা, যদি আমার উম্মতের ঘরের মধ্যে মহিলাগণ আর শিশু সন্তান যদি না থাকতো, তাহলে আমি আমার উম্মতের ঘরগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দিতাম। কেন এই আক্ষেপ করলেন? জামাত ত্যাগ করার কারণে। কৃষ্ণাইবের, আজ আমরা নামাজ থেকে যারা দূরে তারা তো কতই না দুর্ভাগা, আর যারা জামাত থেকে দূরে তারাও আজকে আমরা অন্তরে নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আমরা নামাজ জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। আর এই যে জজবা, এই জজবা দুনিয়ায় থাকলে আসে না। এই এখান থেকে যাবেন, জজবা আস্তে আস্তে কমবে, যাওয়ার পরে হাতে একটা মোবাইল আছে, এটা আপনাকে আস্তে আস্তে আপনার টাইমকে কীভাবে পাস করা, এটা এসে আমাকে ট্রেন আপ করে সবসময়, আমাকে আপনাকে কি করে, তোমার তো কোনো কাজ নাই, তুমি এখন ফেসবুকে হও, অ্যাড হও, তুমি তাড়াতাড়ি দেখো তোমার নোটিফিকেশন কী আছে, তুমি তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ চেক করো, তোমার তো এখন শুধু শুধু অলস টাইম যাচ্ছে, তুমি একটু ইউটিউব দেখো, আজকে দুনিয়ায় কী হয়েছে সেগুলো দেখো, মানে আপনাকে সে ব্যস্ত করবে, আপনার টেনশন নাই। কিন্তু আল্লাহ ওয়ালা যারা যারা দিনের সাথে সম্পৃক্ত, তারা তাদেরকে সবসময় এই জায়গা থেকে নিজেদেরকে সেফ করে, আর সেটা সুযোগ হয় দিনের সাথে সম্পৃক্ততা থাকার কারণে, সেটা সম্ভব হয় আল্লাহ ওয়ালাদের সাথে সম্পৃক্ত থাকার কারণে। আজকে আমরা যে আসলাম, এটাতে আমাদের কিছুটা হলেও তো আমাদেরকে টাচ করছে না, টাচ করছে তো। ঠিক একইভাবে যখন একজন দিনের দায়ীকে আল্লাহ ওয়ালাকে আমি আমার বন্ধু বানিয়ে নিব, একজন নেককারকে আমার বন্ধু বানিয়ে নিব, তখন সে আমার জন্য টাচ হিসেবে কাজ করবে, সে আমাকে আমার জন্য দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য সে আমাকে সবসময় নসিহতের মতো অ্যালার্মের মতো কাজ করবে। তো আমরা নেক পরিবেশের সাথে থাকবো ইনশাআল্লাহ, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইস্তেমা নিয়মিত আসবো ইনশাআল্লাহ, কাফেলা সফর করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঈদের পরেও ঈদ কাফেলা সফর হবে, আমরা নিয়ত করি ঈদের কাফেলা সফর করবো ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা যা কিছু শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় সাহেবরা, আমরা কিছু সুন্নত আদবের ব্যাপারে শ্রবণ করি। শাইখ তরিকত আমির আহলে সুন্নত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাত্তার কাদেরী রাজভী দামাত বরকতমুল আলিয়া, ইনার লিখিত পুস্তিকা আবু জাহেলের মৃত্যু 21 পৃষ্ঠার থেকে তিনি সফর করার কিছু সুন্নত আদব শিক্ষার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। সফর আমরা করি না অনেক সময়, ঢাকার বাহিরে যাই, বিভিন্ন দেশে অনেকে আমরা সফর করি ব্যবসায়িক কারণে, তো এই সফরের মধ্যে কিছু সুন্নত আদব আছে। বলা হয়েছে যখন সফর করবেন তখন উত্তম হলো যে এটা সোমবার, বৃহস্পতিবার অথবা শনিবার করবেন। কী কী বার? সোমবার, বৃহস্পতিবার, শনিবার। যদি আমরা কোথাও আমরা ঢাকার বাহিরে যাই অথবা দেশের বাহিরে যাই, সফর করলে আমরা এই দিনগুলোতে সফর করব। বলা হয়েছে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফরে নিজের সকল সঙ্গীদের সে বেশি ভালো অবস্থানে থাকার জন্য সফরে রওনা হওয়ার পূর্বে নিম্নিক্ত অজিফাগুলো শিখিয়ে দিয়েছেন, আসুন আমরাও শিখে নেই। এক নম্বর সুরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সুরাটি। দুই নম্বর সুরা নাসর, তিন নম্বর সুরা ইখলাস, চার নম্বর সুরা ফালাক, পাঁচ নম্বর সুরা নাস। এই পাঁচটা সুরা একবার বার আর প্রত্যেক শুরুতে, সুরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এবং সব শেষে একবার বিসমিল্লাহ পুরো পাঠ করে নেবে। এইভাবে সুরা হবে পাঁচটি এবং বিসমিল্লাহ শরীফ হবে ছয় বার। হযরত জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি তো এমনিতেই সম্পদশালী ছিলাম কিন্তু যখন সফর করতাম তখন সকল সঙ্গীদের চেয়ে খারাপ অবস্থা হয়ে যেত। যখন থেকে এই সুরাগুলোকে সফরের পূর্বে সর্বদা আমি আদায় করতে লাগলাম তখন থেকে এগুলোর বরকতে সফর থেকে আমি ফিরে আসা পর্যন্ত ভালো অবস্থানে সম্পদশালী, সবচেয়ে বেশি সম্পদশালী থাকতাম। আল্লাহু আকবার, কৃষ্ণাই বেড়া। এরপরে বলা হয়েছে আয়না, সুরমা, চিরণী ও মিসওয়াক সঙ্গে রাখুন, কারণ এগুলো সঙ্গে রাখা সুন্নত। সফরের সময় এগুলো সঙ্গে রাখা কি? সুন্নত। আসুন আমরা দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমায় পঠিত দুরূদ শরীফ ও দুইটি দোয়া আমরা পাঠ করে নিই। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের সত্তরটি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে ছয় লক্ষবার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাঈমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পাঠ করে। আসুন আমরাও পড়ে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তিভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত, সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত নেকিসমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম
আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহু 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 আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
প্রিয় ইসলাম ভাইরা আসুন আবার মদিনা মনোয়ারার দিকে ধ্যান করে আমরা বারবার দুরূদ শরীফ পাঠ করে নিই।
আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া নূর আল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ।
আল্লাহুম আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া মালিক ও মাওলা, আমরা গুনাহগার বদকার নাফরমান নালায়েক মাওলা, মালিক তোমার দরবারে দুখানা গুনাহের হাতকে তুলেছি মাওলা, আমাদের আমল নামায় কোনো নেকি নেই আল্লাহ, আমরা এমন বান্দা মাওলা তোমার সবচাইতে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট বান্দা রয়েছি আল্লাহ, মাওলা আমাদের আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ রয়েছে আল্লাহ, নেকি বলতে কোনো আমল নেই মাওলা, মাওলা তুমি যদি আমাদের দিকে মাওলা রহমতের দৃষ্টি না দাও তোমার রাগ চলে আসবে আল্লাহ, আর তুমি যদি রাগান্বিত হয়ে যাও আমরা জাহান্নামে চলে যাব আল্লাহ, মাওলা তোমার রহমতের দৃষ্টি ভিক্ষা চাইছি আল্লাহ, আল্লাহ তুমি আমাদের গুনাহের দিকে তাকিয়ে নয় তোমার রহমাতুল আলামিন নবীর দিকে তাকিয়ে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, দিনের আলোতে আমরা গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, মাওলা প্রকাশ্যে গুনাহ করেছি, মাওলা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, যৌবনের তারণায় গুনাহ করেছি, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি, সমাজ ব্যবস্থাপনায় গুনাহ করেছি আল্লাহ, এমন কোনো গুনার বাকি নাই মালিক আমরা করি নাই আল্লাহ, কোন কোন গুনাহের স্বীকারোক্তি দেব মাওলা তুমি তো সবই জানো আল্লাহ, তুমি তো আলিমুম বিদাতি সুদূর, মাওলা তুমি অন্তরে আমরা যে অন্তরে গুনাহ করেছি তুমি সেটাও জানো আল্লাহ, আল্লাহ ইয়া রব্বুল আলামিন মালিক ও মাওলা আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসেবে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসেবে বেহিসাব মাগফিরাত দিয়ে দাও আল্লাহ, আল্লাহ তুমি যদি মাফ না করো আর মালাকুল মউত যদি আমাদের ঘরে এসে হাজির হয়ে যায় আমাদের জানকে যদি কবজ করে নেয় আর আমরা যদি গুনাহ নিয়ে কবরে যাই আল্লাহ আমাদের কবরটা তো আগুনে পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ, মাওলা শুনেছি মাওলা কিতাবের মধ্যে পড়েছি আল্লাহ তোমার নবী এরশাদ করেছেন পুরো জাহান্নামটাকে আগুন দ্বারা মাওলা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে আল্লাহ, মাওলা জাহান্নামের আজাব তো কবর থেকে শুরু হবে আল্লাহ, মাওলা ওই কবরে আজাব হবে যেই কবরের মধ্যে বেনামাজিকে শায়িত করা হবে, আল্লাহ ওই কবরে আজাব হবে যেই কবরে যে মুর্দা গীবতকারী হবে তার কবরের মধ্যে আজাব হবে, আল্লাহ যদি আমাদের আমল নামায় মাওলা মিথ্যায়ের গুনাহ নামাজ ত্যাগের গুনাহ কুদৃষ্টির গুনাহ মাওলা নাফরমানি গুনাহ নিয়ে আমরা ওই অন্ধকার কবরে যাই আল্লাহ তুমি আমাদেরকে তো আগুন দিয়ে শেষ করে দেবে মাওলা, মাওলা আমাদের আজাবের ফেরেশতা আমাদেরকে মাওলা নিঃশেষ করে দেবে আল্লাহ, মাওলা আমরা তো এতই দুর্বল দুনিয়ার সামান্য অসুস্থতা আমাদের সহ্য হয় না আল্লাহ, আমরা এতই দুর্বল সামান্য মশার কামড় আমরা সহ্য করতে পারি না আল্লাহ, কবরের আজাব কীভাবে সহ্য করবো আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের
ভেঙে গেছে কোমর
আসরে আমার আই নাহি, কি হবে হাসরে আমার আই নাহি, কাটে যে জীবন তোমার বাদতে, দয়া করো এ মন দয়া ইলাহি, দয়া করো এ মন দয়া ইলাহি।
আলাইকুম মাওলা ইয়া রাব্বুল আলামিন, আমরা আমাদের শৈশব শেষ করে ফেলেছি, কৈশোর শেষ করে ফেলেছি, যৌবন অনেকের শেষ হয়ে গিয়েছে, অনেকে বৃদ্ধতে পা দিয়েছে। আল্লাহ যদি আমল নামার দিকে তাকাই, আল্লাহ এমন কোনো আমল নাই, আল্লাহ আল্লাহ আর কত গুনাহ করবো, আল্লাহ মন তো চায় নেককার হয়ে যায়, মন তো চায় তোমার দিকে ধাবিত হয়ে যায়, নবীর সুন্নতের উপর আমল করি। আল্লাহ আল্লাহ শয়তান আমাদেরকে প্রতিনিয়ত গুনাহ করায়, আল্লাহ নফস আমাদেরকে ধোকায় ফেলে রাখে, দুনিয়ার চাকচিক্যতা দুনিয়ার মহত আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ মাওলা কত তওবা করেছি আর করব না, আবার সেই তওবাকে ভেঙে ফেলেছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হাকিকি সত্যিকারের তওবা নসিব করে দাও, আল্লাহ আমাদের তকদিরে তাওবাতুন নাসুহা লিখে দাও। আল্লাহ আল্লাহ গো মালিক মাওলা মালিক, কত মানুষ কত পেরেশানির মধ্যে রয়েছে আল্লাহ মালিক, কেউ ঋণের বোঝার মধ্যে রয়েছে মাওলা মাওলা, কেউ মাওলা ব্যবসায়ের মন্দার মধ্যে রয়েছে, কেউ চাকরি পাচ্ছে না মালিক, কারো দোকান চলছে না আল্লাহ, কারো সন্তান কে বিয়ে দিতে পারতেছে না আল্লাহ মালিক, কারো সন্তান কথা শুনে না, কত পেরেশানি আল্লাহ মাওলা, কারো মা কারো বাবা কারো সন্তান হাসপাতালের বিছানায় শায়িত আল্লাহ, কারো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আল্লাহ মাওলা, তুমি আমাদের সবার অন্তরের খবর জানো আল্লাহ, তুমি আমাদের মুসিবতের খবর জানো আল্লাহ, তুমি তো সবচাইতে মাওলা মুসিবত থেকে উদ্ধারকারী মাওলা, তুমি সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ মাওলা, তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ, আমাদের সকলের পেরেশানিগুলোকে দূর করে দাও আল্লাহ, আমাদের জন্য উত্তম হালাল রুজির ফয়সালা করে দাও আল্লাহ, আমাদের সমস্ত আসমানি বালাগুলো আসমানে উঠিয়ে নাও, জমিনে বালাগুলো জমিনে দাফন করে দাও, আমাদের জন্য তোমার রহমতের সাহায্য ভিক্ষা দিয়ে দাও মালিক, তোমার রহমত আমাদেরকে ভিক্ষা দিয়ে দাও। হজের মাস মাওলা মালিক, হাজিরা তোমার ঘরে চলে গিয়েছে, কতই না সৌভাগ্যবান কাবার সামনে নামাজ পড়তেছে, কতই না সৌভাগ্যবান সাফা মারওয়ায় সাই করতেছে, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করতেছে আল্লাহ, কতই না সৌভাগ্যবান মাওলা তাওয়াফের মধ্যে মাওলা সময়কে অতিবাহিত করতেছে, মক্কার পবিত্র অলিগলির মধ্যে ঘোরাফেরা করতেছে, যেখানে রহমতের ফেরেস্তা সবসময় নাজিল হয়, যেখানে রহমতের ফেরেস্তাগুলো আমিন আমিন বলে, আল্লাহ ওই মক্কে তুমি আমাদেরকে দেখাবে কবে মাওলা, বলা তুমি আমাদেরকে কবে হাজি বানাবা মাওলা, বলা তুমি আমাদেরকে আগামী বছর হজে ডেকে নাও, আমাদেরকেও হাজি বানিয়ে দাও, আমাদেরকেও কাবার জিয়ারত দিয়ে দাও, আমাদেরকে মিনা মুজদালিফার জিয়ারত দিয়ে দাও, আমাদেরকে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার সৌভাগ্য দিয়ে দাও, আমাদেরকে ওই প্রাণের শহর, আমাদেরকে ওই জানের শহর মদিনায় নিয়ে নাও, আমাদের জানের চেয়ে প্রিয় আমার নবীর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ার তৌফিক দিয়ে দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন, মালিক ও মাওলা, এবছর যারা হজে গিয়েছে মাওলা, প্রত্যেক হাজির মাওলা হজে মবরুর দান করে দাও ইয়া রব্বুল আলামিন। তাদের উসিলায় আমাদেরকেও কবুল করে নাও, গোটা উম্মাকে তুমি কবুল করে নাও, গোটা মুসলমানদেরকে তুমি এক ও নেক বানিয়ে দাও, মুসলমানদের বিপদ তুমি দূর করে দাও ইয়া রব্বুল আলামিন। মালিক ও মাওলা, সর্বশেষ তোমার কাছে মিনতি আল্লাহ, ইয়া রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলের নেক জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। এক ইসলামী ভাইয়ের ছোট্ট ভাগিনা, 4 মাস বয়স মাওলা, দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ। মালিক, মালাকুল মউত কাউকে ছাড় দেয় না আল্লাহ, যার সময় শেষ হয়ে যায় তাকে দুনিয়া থেকে নিয়ে যায় আল্লাহ। মালিক ও মাওলা, ওই ছোট্ট শিশুর মাওলা মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন। ওই ছোট্ট শিশুর উসিলায় তার গোটা পরিবারকে, সকল উম্মাকে তুমি নাজাত দিয়ে দাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন। আমাদেরকে মাওলা মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দাও ইয়া রব্বুল আলামিন। আমাদের ঈমানকে তুমি নিরাপত্তা দান করে দাও, আমাদেরকে ঈমানের সাথে মদিনা শরীফের সুশীতল মাওলা হাওয়ার মধ্যে, মাওলা নবীজির রওজার সামনে ঈমানের সাথে মৃত্যু দিয়ে দাও। জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দিও, জান্নাতুল ফেরদৌসে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশিত্ব দান করে দিও। حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اسالك الشفاعه يا رسول الله اسالك الشفاعه يا حبيب الله سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমায় একটু দিদার দাও না মদনি মদিনে ওয়ালে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা, শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার, শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার, আমায় ক্ষমা করে দাও না মদনি মদিনে ওয়ালে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মুস্তফা জানে রহমত পেলা হো সালাম, শমে বাজে মেহেদায়ত পেলা হো সালাম, গৌসে আজম ইমাম মুতকা বন্নকা জলওয়ায় উদরত পে লাখো সালাম মুস্তফা জানে রাহা মত পে লাখো সালাম শামে বাজে মেহে দায়ত পে লাখো সালাম ডালে দি কলবো মে আজমতে মুস্তফা সৈয়দে আলা হযরত পে ফয়জ সে জিনকে লাখো নামা জিবানে ফয়জ সে জিনকে লাখো জানে রহমত পে লাখো সালাম শামে বাজে মেহে দায়ত পে লাখো সালাম শামে বাজে মেহে দায়ত পে লাখো সালাম।
আসুন বিস্তারিত আমরা মসজিদ থেকে উঠার দোয়া পাঠ করে নিয়ে সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله
چار دی کے خود پروشار نیکیر دوات امت حق خدا بھی روح رسول